سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পুরো রমজান মাস জুড়ে আপনারা মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানার, অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মাহে রমজানের শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি, আর সৌভাগ্যবানদের জন্য হবে ঈদের আনন্দ। আর মাদানী চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম আপনাদেরকে জানাই ঈদ মোবারক। দর্শক শ্রোতা, আজকের একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা আমাদের জন্য খুবই দরকার জানা, বোঝা এবং শেখা। যখনই আমরা শিখতে পারবো তখনই ঈদের দিন তার উপরে আমরা আমল করতে পারবো। আজকের এই অনুষ্ঠানের নাম ঈদের সুন্নাত ও আদব। ঈদের কিছু সুন্নাত রয়েছে, কিছু আদব রয়েছে, সেগুলো আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে যখন জানতে পারবো আর আমরা ঈদের দিন সেগুলোর উপরে আমলও করতে পারবো। অনুষ্ঠানের আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা হাদিসে পাক থেকে বারবার শ্রবণ করি। একবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা যা কিতাবের মধ্যে এভাবে এসেছে, একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য যখন বের হলো কিছু অমুসলিমের কাছে গিয়ে পৌঁছালো, অমুসলিমদের কাছে গিয়ে বলল আমাকে কিছু ভিক্ষা দেন। যখন সে ভিক্ষা চাইল, অমুসলিমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিল আর বলল যে যাও, তোমাদের মুসলমানদের একজন সঙ্গী বা মুসলমানদের একজন আমির বা তিনি একজন ভালো ব্যক্তি, তার কাছে যাও, গিয়ে ভিক্ষা চাও, সে যথেষ্ট পরিমাণ তোমাকে ভিক্ষা দিবে। ওই মুসাফির মনে করলো যে হ্যাঁ, আসলে সত্য কথা, আমি তার কাছে যাই। কিন্তু ওই অমুসলিমদের উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ব্যক্তি, আর গরিবরা তেমন দান অনুদান দিতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, আর সে সেখান থেকে ফিরে আসবে আর সেটা নিয়ে আমরা হাসি তামাশার এক পাত্র বানাবো, হাসি তামাশার খোরাক আমাদের হবে, এই চিন্তা ছিল অমুসলিমদের মাথার মধ্যে। ওই গরিব ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন, তার কাছে গিয়ে এভাবে আরজ করলেন আমাকে কিছু ভিক্ষা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তোমার হাত দাও। যখন ওই গরিব ব্যক্তি হাত সামনে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরুদ ও সালাম পাঠ করে তার হাতের তালুতে ফু দিলেন, দম করলেন আর বললেন হাতের তালু বন্ধ করো। বন্ধ করে ওই সকল ব্যক্তিদের কাছে গিয়ে হাতের এই মুষ্টি খুলবে যারা তোমাকে আমার নিকট পাঠিয়েছে। ওই গরিব ব্যক্তি হাতকে মুষ্টি করে, এভাবে বন্ধ করে, এরপরে তাদের কাছে গেল যারা তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছে। তাদের কাছে গেল এবং তাদের সামনে যখন গেল তারা জিজ্ঞাসা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে কি দিয়েছে, তোমাদের মুসলমানদের একজন ভালো ব্যক্তি তিনি, তুমি কি পেয়েছো তার কাছ থেকে? তখন ওই গরিব ব্যক্তি নিজের হাতের যে মুষ্টি ছিল সেই হাত তাদের সামনে যখন খুললো তখন সেখানে স্বর্ণ রূপার মুদ্রা ছিল, আর মুদ্রা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরিব ব্যক্তির হাতে দম করছিল, ফু দিছিল, তখন অমুসলিমরা ভাবতে লাগলো দম করাতে কি মিলবে আর কি পাওয়া যাবে, কি আছে সেই দমের মধ্যে, ফু দেওয়ার মধ্যে কি রয়েছে। যখন তাদের সামনে হাত খোলা হলো আর তখন তারা দেখলো কিছু স্বর্ণ মুদ্রা তার হাতের মুঠোয় রয়েছে, এটা দেখে তারা সবাই অবাক হলো। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ভরপুর, তার হৃদয়ের মধ্যে ছিল আমার নবীর প্রেম, তার মধ্যে ছিল ইশকে রসুল, তার মধ্যে ছিল সুন্নতে নববী, আর এই আকিদা, এই মোহাব্বত, এই ভালোবাসা নিয়ে তিনি যখন 10 বার দুরুদ ও সালাম পাঠ করে সেই অভাবী ব্যক্তির, গরিব ব্যক্তির হাতের তালুতে ফু দিয়ে হাত বন্ধ করতে বললেন আর তার সেই 10 বার দুরুদ ও সালামের বরকতে আল্লাহ তাবারক ও তাআলা তার সম্মান ইজ্জতকে বজায় রেখেছেন আর গরিব ব্যক্তির সেই অভাবকে দূর করে তার হাতের তালুতে, তার হাতের মুঠোয় স্বর্ণ মুদ্রা আল্লাহ তাবারক ও তাআলা দিয়ে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদ ও সালামের ফজিলত আমরা শ্রবণ করলাম। আমরা ঈদ হোক, রমজান হোক, জুমা হোক বা অন্যান্য দিনগুলো হোক, আমরা বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু আমরা উপস্থিত হয়েছি ঈদের কিছু সুন্নাত ও আদব নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকের অনুষ্ঠান থেকে জানবো, শিখবো, নিজের সন্তানকে শিখাবো এবং নিজেও আমল করার চেষ্টা করব। যেহেতু পবিত্র দিন আমাদের মাঝে আগমন করছে বা পবিত্র সময় আমাদের মাঝে আগমন ঘটতেছে বা আগমন ঘটেছে পবিত্র সময়ের, এই হিসাবে আমাদেরকে চলাফেরা, উঠা বসা, খানা দানা বা কী করণীয়, ঈদের দিন কিন্তু অনেক মহান একটি দিন, বা সেই দিনটা আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে অর্জন করার দিন। পুরো রমজান মাস যে আমরা অতিবাহিত করেছি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, আর আমাদেরকে সেই ঈদের দিনে এর প্রতিদান পাওয়ার দিন, ঈদের দিন আমাদের অর্জন করার দিন। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে যখন কোনো ব্যক্তি পরিশ্রম করে, শ্রমিক যে রয়েছে তার ঘাম শুকানোর পূর্বে তার পরিশ্রমকে পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাবারক তালাও রমজানে যারা রোজা রাখেন, আল্লাহ তালার হুকুম পালন করেন, ফরজ আদায় করেন, নফল আদায় করেন, আল্লাহ তালার সন্তুষ্টি চান, তারা যখন ঈদের দিন আসে আল্লাহ তাবারক তালা তাদেরকে প্রতিদান দেন, আল্লাহ তালা তাদেরকে সওয়াব দেন, আল্লাহ তালা তাদেরকে সেই যে তাদের যে হক রয়েছে আল্লাহ তাবারক তালা হক আদায় করেন। আর এই মহান দিনে আমাদেরকে কীভাবে চলা উচিত, কেমন করা উচিত আর কতটুকু আমল করা উচিত, এখন আমরাই বুঝতে পারি। যেহেতু এমন একটা দিন, ঈদের দিন খুশির দিন, আর খুশির দিন মানেই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশি এনাম আমরা পাবো, যা রমজান মাসে আমরা ইবাদত রিয়াজত করেছি তার এনাম আল্লাহ তাবারক তাআলা এই ঈদের দিনে আমাদেরকে দান করবেন। দর্শক শ্রোতা, ঈদের কিছু সুন্নাত ও আদব নিয়ে যেহেতু আমরা বসেছি, শুনবো, জানবো, সর্বপ্রথম তো আমাদেরকে এই কাজটি করতে হবে যে ঈদের দিন সকালে উঠে যখন আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব, তো সর্বপ্রথম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করি, অর্থাৎ গোসল করি। আর এটা আমাদের ঘরে বা আমাদের গ্রামে, আমাদের শহরে আমরা সবাই করে থাকি। তাড়াতাড়ি করে উঠতে হবে আমাদেরকে, উঠে এরপর ঈদের নামাজের প্রস্তুতি নিতে হবে। ঈদের নামাজের প্রস্তুতি কীভাবে নিব আমরা? ঈদের নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেটা হলো গিয়ে আমরা গোসল করে ফ্রেশ হয়ে যাব। গোসল করার পরে আমরা নতুন পোশাক যদি থাকে, নতুন পোশাক সবাই আমরা নিয়ে থাকি ঈদের আনন্দ উদযাপন করার জন্য, নতুন পোশাক নিয়ে থাকি এভাবে করে, নতুন পোশাক আমরা নিব। নতুন পোশাক নিয়ে নতুন পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব। হ্যাঁ, আজকে ঈদের দিন, যে মনে মনে ভাবেন যে ঈদের দিন সুগন্ধি ছাড়া কিভাবে বাহিরে যাই, সুগন্ধি ব্যবহার করব। আর যদি হাত পায়ের নখ কাটা না থাকে তো নখগুলো কেটে নিব, যদি আমাদের মোচ যদি ছোটো করার প্রয়োজন হতো এগুলো ছোটো করে নিব, এরপরে চুলগুলো যদি এলোমেলো থাকে সেটাকে পরিপাটি করে নিব, ইমামা শরীফ যদি নতুন থাকে তো নতুন বেঁধে নিব, আর যদি নতুন না থাকে পুরাতন যেটা আছে সেটাকে ভালো করে ধুয়ে রাখবো, যাতে করে ধোয়া পরিষ্কার একটা ইমামা শরীফ বেঁধে আমি ঈদের নামাজে যেতে পারি। এখনও কিন্তু যাব না ঈদের নামাজে, মাত্র ঈদের নামাজের প্রস্তুতি চলছে আমাদের ঘরের মধ্যে। হ্যাঁ, গোসল করে ফ্রেশ হয়ে আমরা নতুন পোশাক বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব, ধোয়া ইমামা বা নতুন ইমামা আমরা ব্যবহার করব, এরপরে সুগন্ধি লাগাবো। এরপরে বলা হয়েছে ঘরে কিছু মিষ্টান্ন যে আছে, আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি দর্শক শ্রোতা, সবার ঘরে সেমাই পাকানো হয়, আর সেমাই তো মাশাআল্লাহ কয়েক প্রকারের বানানো হয়ে থাকে। কী কী নাম দেওয়া হয়েছে, লাচি সেমাই আছে, এরপরে আরও অনেকগুলো সেমাইয়ের নাম রয়েছে এবং পাকানো হয় ঘরের মধ্যে। বলা হয়েছে কিছু মিষ্টি কিছু মুখে দিয়ে খাবার খেয়ে ঘর থেকে ঈদের নামাজের জন্য বের হওয়া। আচ্ছা, বের হব যে ঘর থেকে ঈদের নামাজের জন্য, তো এই অবস্থাতে মিষ্টি মুখ করলাম ঘরের মধ্যে, এরপরে আমরা যদি মা থাকে তো মায়ের কাছে যাই, মায়ের পায়ে কদমবুচি করি, সালাম দেই, মার থেকে দোয়া নেই, মা যদি সালামই দেয় তো সেটাকে গ্রহণ করি, বাবার কাছে যাই, বাবার সাথে কোলাকুলি করি, মুসাফা করি, বাবার পায়ে কদমবুচি করি, পায়ে সালাম করি, বাবা থেকে দোয়া নেই, যদি সালামি কিছু পাওয়া যায় তো সালামিও নেই, ঈদের আনন্দ। আর যদি না পাওয়া যায়, বাবা যদি সালামি না দেয় বা মনে নেই বা ভুলে গেছে বা বাবার কাছে টাকা নেই, কোনো অসুবিধা নেই, মন খারাপও করা যাবে না, বাস বাবার থেকে দোয়াটা নেওয়াটা বড় কিছু। যদি মা বাবা না থাকে, বড় যারা আছে ঘরে তাদেরকে সালাম করা, তাদের থেকে দোয়া নেওয়া যতটুকু সম্ভব হয়, এরপরে আমরা ঈদের নামাজের জন্য বের হব। মসজিদের উদ্দেশ্যে বা যেখানে ঈদগাহ আছে, ঈদের নামাজ যেখানে জামাত সহকারে আদায় করা হয় সেখানের উদ্দেশ্যে বের হব। আর সেখানে যাওয়ারও কিছু পদ্ধতি কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। যখন আমরা ঈদের নামাজে যাব দর্শক শ্রোতা, তো যাওয়ার সময় আমরা যেন এক রাস্তা দিয়ে যাই, ঈদের নামাজে যাব একটি রাস্তা দিয়ে, যে কোনো একটা রাস্তা নির্ধারণ করে নিলাম, এই রাস্তা দিয়ে যাব। আচ্ছা, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতে হবে, এটা তরিকা বলা হয়েছে, সুন্নত আদবের মধ্যে বয়ান করা হয়েছে। এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যাওয়া, অপর রাস্তা দিয়ে ঘরে ফেরা, এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা। যখন ঈদের নামাজের জন্য আমরা বের হব, যারা রাস্তায় পড়বে তাদেরকে সালাম দিব, এরপরে মুস্কি হেসে কথা বলবো, ঈদ মোবারক জানাবো। আচ্ছা, নামাজের টাইমও তাদেরকে বলে দিই যে ঈদের নামাজের জামাত এই সময়। আমাদের বাংলাদেশে কোথাও 7:30 জামাত হয়, কোথাও 8 জামাত হয়, কোথাও 8:30 জামাত হয়। তো যার এলাকায় যেভাবে জামাতের টাইম দেওয়া হয়েছে, এভাবে আমরা তাদেরকে বলি ভাই ঈদের নামাজের জামাত এই টাইমে শুরু হবে, তাড়াতাড়ি চলে আসেন, সালাম করব, মুস্কি হেসে ঈদ মোবারক জানাবো, আর যদি সম্ভব হয় তাকে জামাতের সময়টাও স্মরণ করিয়ে দেব, এই সময় ঈদের জামাত শুরু হবে। এরপরে আমরা মসজিদে উপস্থিত হই, মসজিদের যে আদবগুলো রয়েছে সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখি। কি করতে হবে আমাদেরকে? মসজিদে গিয়ে এক সাইডে বসা, বা যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসা, এরপরে খুতবা শোনা, নামাজ আদায় করা, সব কিছু করার পরে যখন নামাজের পরে ঈদের আবেগ যেটা রয়েছে ভাগাভাগি করা একটা সময় চলে আসে, যাদের সাথে শত্রুতা, যাদের সাথে কথা বলা বন্ধ, যাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, যারা পাড়া প্রতিবেশী, যারা আত্মীয় স্বজন, যারা ভাই বেরাদার, তারা সবাই ঈদের নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়। আর আমরা সেদিন কি করি? ঈদের নামাজের পরে তাদের সাথে কোলাকুলি বলি আমরা, গলা মিলানো বলি আমরা, সাক্ষাৎ বলি আমরা, মুসাফা করি। তো ঈদের দিনটা যেন আমরা গলা মিলানোর যে তরিকা রয়েছে বা কোলাকুলি করার যে তরিকা রয়েছে এটা যেন আমরা অবলম্বন করি, আমরা একে অপরের সাথে মুসাফাও করি, মুস্কি হেসে ঈদ মোবারকও জানাই, সালাম দেই, আর গলা মিলাই, কোলাকুলি করি, ইনশাআল্লাহ তালাম এর দ্বারা শত্রুতা দূর হবে, বন্ধুত্ব ঘনিষ্ঠ হবে, এরপরে একে অপরকে ঈদ মোবারক জানানো হবে, সালাম আদান প্রদান হবে, ভালো মন্দ জিজ্ঞাসা করা হবে, তখন সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। দেখবেন আপনারা দর্শক শ্রোতা, আপনারা হয়তো আপনাদের এলাকায়ও অনেকবার অনেককে দেখেছেন, আপনার এলাকাতে দেখবেন আপনি দূর দেশ থেকে বা কোনো অন্য এলাকা থেকে আপনার এলাকায় এসে কেউ বাড়ি করেছে, একদিনে কিন্তু তার সাথে পরিচয় হয় না, কখনো নামাজে তার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, দেখলো, সালাম করলেন, সেও আপনার সালামের উত্তর দিল, আবার জুমার নামাজে দেখলেন পরিচয় হলো, ঈদের নামাজে দেখলেন কোলাকুলি হলো, মুসাফা হলো, সালাম হলো, ঈদ মোবারক হলো, ধীরে 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 নতুন একটা লোক যে আমাদের এলাকায় আসছে, সে নতুন বাড়ি করছে, তার সাথে পরিচয় হওয়া, তার সাথে সাক্ষাৎ হওয়া, তার সাথে কোলাকুলি করা, তখন কিন্তু একটু ঘনিষ্ঠতা বেড়ে যায় বা সম্পর্কটা একটু মজবুত হয় যে আমাদের এলাকায় এই ভাই নতুন বাড়ি করেছে। ঠিক আমরা যখন ঈদের নামাজে যাই, ঈদের নামাজ আদায় করি, আর ওই মুহূর্তে ঈদের নামাজের পরে যখন আমরা সালাম দিই, কাউকে মুসাফা করি, কোলাকুলি করি, গলা মিলাই, ঈদ মোবারক দিই, এর দ্বারা সম্পর্কটা আরও মজবুত হয়। এরপরে ইমাম সাহেব আছে, তার সাথেও মোলাকাত, তার সাথেও সাক্ষাৎ করা, কোলাকুলি করা। এরপরে যদি সম্ভব হয় নিজের সন্তানদেরকে নিয়ে, নিজের ভাই ভাতিজাদেরকে নিয়ে, অন্য অন্যদেরকে নিয়ে কবরস্থানে উপস্থিত হওয়া। কবরস্থান কোথায়? যেখানে মা বাবাকে দাফন করেছেন, যেখানে চাচা চাচিকে দাফন করেছেন, যেখানে দাদা দাদিকে দাফন করেছেন। যদি সবাই এক কবরস্থানে থাকে তো এক জায়গাতে উপস্থিত হয়ে গেলেন, ঈদের দিন, খুশির দিন, এই দিনেও তাদেরকে ভুলতে নেই, এই দিনেও তাদেরকে অবহেলা করতে নেই, এই ঈদের দিনে তাদের কবরস্থানে উপস্থিত হওয়া। আর যদি আপনার আত্মীয় স্বজন বা বাবা মা, দাদা দাদি, কবরবাসী যারা রয়েছেন, তারা যদি এলাকার কবরস্থানে তাদেরকে দাফন করা না হয় বা কোথাও দাফন করা হয়েছে বা আপনি অন্য কোথাও রয়েছেন, তো যে কোনো কবরস্থানে আপনি উপস্থিত হয়ে যান, সেখানে ফাতিহাখানি করেন, সুরা ফাতিহা পড়েন, 3 সুরা ইখলাস পড়েন, দুরুদ সালাম পাঠ করেন, এরপরে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া করেন, সেখানে ইসালে সওয়াব করে দেন। কবর জিয়ারত করা এটা অপশনে রাখবেনই ঈদের দিন, কেননা দেখেন যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কিন্তু আমাদের অপেক্ষায় থাকে, কখন সে আমার জন্য ইসালে সওয়াব করবে, কখন সে আমাদের জন্য কিছু নেকি পাঠাবে, কখন সে আমাদের জন্য সূরা ইখলাস পাঠাবে, তো তারা আমাদের অপেক্ষায় থাকে। আমরা কি করব ঈদের দিন? নিজের তালিকাতে, নিজের লিস্টের মধ্যে, নিজের শিডিউলের মধ্যে কবর জিয়ারত অবশ্যই রাখব। এরপরে যখন আপনি কবর জিয়ারত করলেন, কবর জিয়ারতের পরে আপনি যারা আপনার সাথে আছে তাদের সাথে আপনি হয়তো বা তাদের বাড়িতে গেলেন, সবচাইতে আপনার দায়িত্ব যেটা, কর্তব্য যেটা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, রক্তের আত্মীয় বলি না আমরা, রক্তের আত্মীয়, সেখানে চাচা হবে, ফুফু হবে, বা মামা বাড়ির কেউ হবে, খালা বাড়ির কেউ হবে, তো তাদের বাড়িতে আগে যাওয়া, সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, ঈদ মোবারক জানানো, তাদের জন্য কিছু নিয়ে যাওয়া, আপনার ঘরে যে খাবার তৈরি হয়েছে, আপনার ঘরে যে মিষ্টান্ন পাকানো হয়েছে, সেগুলো কিছু নিয়ে যান তাদের জন্য, আপনার আত্মীয়র বাড়িতে, আর তাদের জন্য নিয়ে গিয়ে তাদেরকে উপহার দেন। আচ্ছা, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যখন যাবেন, তাদের ঘরে যে ছোট্ট বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরকে কিছু সালামি দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি বড় হয়ে থাকেন, কিছু সালামি দিবেন, তারা খুশি হবে। এতে সালামি বলি, ঈদের সালামি, ঈদের খুশিতে তাদেরকে কিছু উপহার দেওয়া, 10 টাকা নোট কিছু নিয়ে যান, এক একজনকে 10 টাকা নোট এক একটা করে দেন, এতে তারা খুশি হবে। আপন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, কবরস্থান জিয়ারত হয়ে গেল, এরপরে আপন আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। আপন আত্মীয় কারা? আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, আপনার মামার বাড়ি কেউ হতে পারে, মামার সাথে দেখা করতে গেলেন, চাচার সাথে দেখা করতে গেলেন, ফুফুর সাথে দেখা করতে গেলেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, তাদের খবরাখবর নিলেন, তাদের সাথে একটু বসলেন, ঈদের দিন ভালো আলাপ আলোচনা করলেন, কথাবার্তা বললেন। এভাবে করে যখন আপনি বাড়িতে আসবেন, তখন আপনাকে আগেই বলেছি আমি, এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যাওয়া, অপর রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরে আসা। আচ্ছা, বাড়িতে যখন আসবেন, বাড়িতে যে ছোট্ট বাচ্চারা রয়েছে, আপনি তো ঈদের নামাজে তাড়াতাড়ি করে বের হয়ে গেছেন, সালামি কাউকে দেন নাই, আপনি তো শুধু মা বাবা থেকে সালামি নিয়ে চলে গেছেন, অর্থাৎ হাদিয়া, আজকের দিনের উপহার আপনি তো মা বাবা থেকে নিয়ে গেছেন। এখন আপনি যখন বাড়িতে আসবেন, বাড়িতে ভাতিজা আছে, ভাতিজি আছে, ভাগিনা আছে, ভাগ্নি আছে, বা অন্য অন্য কেউ আছে, তাদের জন্য কিছু কিনে আনার চেষ্টা করেন, বা তাদের জন্য কিছু টাকার নোট নিয়ে নেন, এরপর তাদেরকে সবাইকে আপনি বণ্টন করেন, সবাইকে কাছে ডেকে নেন, তাদেরকে বসান। এগুলো কিন্তু আত্মীয় সম্পর্ক মজবুত করে। এই বাচ্চারা সবসময় মনে রাখে যে এভাবে ঈদ আমরা একদিন অতিবাহিত করেছি। কিছুদিন পূর্বে একজনে বলতে লাগলো, 20 বছর পূর্বে যে ঈদ ছিল, 20 বছর পর এখন সেই রকমের ঈদ আর পাওয়া যায় না, এখন থেকে 20 বছর পরে জানি না এটাও থাকবে কি না, কেননা সবার হাতে মোবাইল, সবাই নিজ নিজ মোবাইল নিয়ে নিজের ঘরের মধ্যে পড়ে আছে, মোবাইলের মধ্যে গেমস খেলছে, বা কেউ মেসেঞ্জারে আছে, বা কেউ হোয়াটসঅ্যাপে আছে, বা কেউ বা বিদেশের বাড়িতে কথা বলছে, এগুলো তো আছে থাকবে, আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা মোবাইল আমাদের থেকে কত কিছু কেড়ে নিয়েছে, এটা যেন ঈদের দিন না হয়, সরাসরি সাক্ষাৎ করব, সরাসরি কথা বলবো, সরাসরি তাদেরকে ঈদ মোবারক দেওয়ার চেষ্টা করব। এরপরে আরও কিছু করণীয় আছে ঈদের দিন আমাদের। যখন ঘরে আসলেন, তো ঘরে এসে মা বাবা ভাই বোন যারা রয়েছে তাদের সাথে বসে যান, ঈদের কথা আলোচনা করেন, এরপরে সেখানে কিছু আনন্দ উৎসব যেটা হয় থাকে না, খাবার একসাথে বসে খান। এরপরে যদি কেউ দেশের বাইরে থাকে, আত্মীয় স্বজন যদি দেশের বাইরে কেউ থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। আর যে ভাই আমার প্রবাসে রয়েছেন, আমার কথাগুলো শুনছেন, প্রবাস থেকে আপনার করণীয় কী? আপনি প্রবাস থেকে সর্বপ্রথম আপনি ঈদের নামাজ আদায় করে মায়ের সাথে ফোনে কথা বলবেন, বাবার সাথে কথা বলবেন, ভাই বোনের সাথে কথা বলবেন, যাতে করে কেউ কষ্ট না পায়, কেউ আপনার অনুপস্থিতিটা যেন অনুভব করতে না পারে। আপনি সবার যোগাযোগ করবেন, কথা বলবেন, তাদের থেকে যোগাযোগ করে ইনশাআল্লাহ তাআলা সালাম দিবেন, এরপরে ঈদ মোবারক জানাবেন। আপনি এতটা ইজি থাকবেন যাতে করে তারা বুঝতে না পারে যে আপনি একাকিত্ব ভোগ করছেন, বা আপনি একা আছেন, এমনটা যেন বুঝতে না পারে। এটাও একটা একটা ব্যক্তির একটা কোয়ালিটি। এটা এখন আমি একা বিদেশে আছি, এখন আমি বাবাকে ফোন দিলাম, কান্নাকাটি শুরু করলাম, মাকে ফোন দিলাম, মায়ের সাথে কথা বলতেছি, মাও বুঝে গেল আমার ছেলে মনে হয় একাকিত্ব ভোগ করছে, তখন মায়ের মধ্যে একটা প্রেশান, মা কান্নাকাটি করবে, এটা যেন না হয়। প্রবাসে আসছি, আমাকে থাকতে হবে একাই, এখন এই এক মুহূর্তের জন্য মা বাবার সাথে কান্নাকাটি করি, তারাও কান্নাকাটি করছে, এটা যেন না হয়। এভাবেই নিজেকে উপস্থাপনা করেন, ভিডিও কল হোক বা অডিও কলের মাধ্যমে, কি আমি ঠিক আছি, আমি ভালো আছি। এরপরে যদি আপনার একাকিত্ব বোধ হয় যে আমি একা, তো তখন আপনি বের হয়ে যান, বন্ধুদের সাথে কোথাও বসেন, সেখানে গিয়ে দিন ইসলাম, কথাবার্তা, নেকির দাওয়াত, নামাজ, ইবাদত, এগুলো নিয়ে আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। এরপরে যখন আপনি ঘরের মধ্যে আছেন বা আপনার ভাই বিদেশে আছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কন্ট্যাক্ট করেন, তাদের সাথে কথা বলেন। এরপরে আত্মীয় যারা রয়েছে, দূর সম্পর্কের আত্মীয় হয় না, ওরা অনেক দূর সম্পর্কের আত্মীয় হয়, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কেমন আছে, ঈদের দিন কীভাবে চলছে, কী করছে না না করছে। এর ফাঁকে আরও কিছু কথা বলি, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদের খোঁজখবর নিতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে যারা দূরে বেশি তাদেরও খবর নিতে হবে। তার কারণ গরিব যারা, তারা মনে করে আমি গরিব হওয়ার কারণে কেউ আমার খবর নেয় না, এটা যেন কখনো না হয়। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদের খবর নিবেন, তাদের কাছে খাবার পৌঁছাবেন, যদি প্রয়োজন মনে করেন বা যদি আপনার থাকে এমন কিছু, তো আপনি ঈদের কিছু পোশাক কিনেও তাদের ঘরে পাঠান, তাদের সন্তানদের জন্য। এরপরে দূর সম্পর্কের আত্মীয় যারা, তারা মনে করে কি তাদের সাথে আমাদের এমন ভালো সম্পর্ক নেই, বিদায় তারা আমাদের যোগাযোগ রাখছে না, এমনটাও অনেকে ভাবে, এটাও যেন না হয়। তাদের সাথে সম্পর্ক রাখবেন, আমাকে চিন্তা করতে হবে আমি একজন ব্যক্তি, আমি কারো মামা, কারো বাবা, কারো দাদা, কারো চাচা, কারো ভাই, কারো ভাতিজা, কারো বন্ধু, কারো দোস্ত। এই অ্যাঙ্গেল থেকে যখন আপনি দেখবেন, তখন সবার সাথে যোগাযোগ রাখা আর এই কাজগুলো করা আমাদের পক্ষে সম্ভব হবে। দর্শক শ্রোতা, ঈদের কিছু সুন্নাত ও আদব আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক, ঈদ সবার জন্য খুশি নিয়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু আদব ও সুন্নাত এখানে বয়ান করলাম। ঈদের দিন এমন কোনো কাজ আমাদের করা যাবে না যার কারণে পুরো রমজান মাস যে পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আল্লাহ তার রাসূলকে খুশি করার চেষ্টা করলাম, আর আজকে ঈদের দিনে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যান, এমন কোনো কাজ করা যাবে না। আজকাল আমাদের সমাজে এগুলোই বেশি হয়, এগুলোই বেশি দেখা যায়। ঈদের দিনে যে খারাপিগুলো হয় থাকে, যে গুনাহের কাজের এক আসর বসানো হয় থাকে, এগুলো করা যাবে না। কেননা পুরো মাস পরিশ্রম করলাম আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, আর মাস শেষে যেদিন প্রতিদান পাবো সেদিন এসে আমরা কী করলাম, সব কিছু আমি ভাসিয়ে দিলাম, সব কিছু আমার নষ্ট হয়ে গেল, এমনটা যেন আমরা না করি। না আমি করব, না কাউকে উৎসাহ প্রদান করব, না আমি সেখানে যাব, না আমি কাউকে যেতে দিব, বাস আমি আমার মতো থাকব যদি সম্ভব হয়। যেমন আমি 2 বছর আগের একটা ঈদ অনুষ্ঠানে এমন করছিলাম যে কিছু যুবক ইসলামী ভাইদেরকে নিয়ে নদীর পাড়ে বসে গেলাম, আর সেখানে বসে তাদেরকে তাদের সাথে কিছু কাজ কিছু কথাবার্তা বললাম, আর বলতে বলতে তাদেরকে বললাম আপনাদের সাথে একটা আপনাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষাটা কী ছিল, যে আপনারা বাংলাদেশের সবার হাতে কাগজ কলম থাকবে আর সবাইকে টাইম দেওয়া হবে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে বাংলাদেশে কয়টা জেলা আছে যে বেশি লিখতে পারবে তাকে আমি কিছু পুরস্কার দিব। তো সেখানে লেখার চেষ্টা করছেন, কেউ 10, 12, 13, 14, 15টা জেলার নাম লিখেছেন। এটা তো ছিল একটা জেলার নাম লেখা, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ঈদের দিনটা যেন তারা ভালো একটা কাজের মধ্যে থাকে এবং গুনাহের আড্ডা থেকে যেন তারা নিজেকে বাঁচাতে পারে। তো যখন তাদেরকে নিয়ে বসলাম, এভাবে করে কিছু সময় পার হয়ে গেল, এরপর তাদেরকে কিছু আমি ধর্মীয় কিতাব যা মাকতাবতুল মদিনা থেকে প্রকাশ হয়েছে এমন কিছু কিতাব তাদেরকে উপহার দিলাম। আপনারা চাইলে এমনটাও করতে পারেন। আমাদের ছেলেপেলেরা আজকাল দেখা যায় রাস্তার মধ্যে গেট বানায়, এরপর কিছু ঘর তৈরি করে, আর সেখানে মহিলা পুরুষ একসাথে হয়ে সেখানে খাবার খেতে যায় বা নাস্তা করতে যায়। আপনারা করেন, সুন্দর করে গেট বানান, সুন্দর করে ঘর বানান, যে খরচটা করছেন করেন আপনারা, এরপরে সেখানে নাতে রসুলের আয়োজন করেন, সেখানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেন। এতে করে আপনার আনন্দটাও হলো, আর এতে করে আপনার গুনাহ থেকেও বাঁচতে পারলেন, আর এখানে যারা আসবে তারাও খুশি হলো। তো ঈদ মানে খুশি, আর খুশি মানে এটা নয় শরীয়তের বাহিরে আপনি চলে যাবেন, না। এই ঈদ উদযাপন করারও কিছু দিক নির্দেশনা রয়েছে, ঈদ উদযাপন করারও কিছু শরীয়তের কিছু বিধিবিধান রয়েছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। না হয়তো পুরো রমজান মাস যে পরিশ্রম করলাম, আল্লাহ তার রাসূলের জন্য যে হুকুম পালন করলাম, সেটার ফলাফল আর ঈদের দিন আমরা পাবো না। তো আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক, আমরা যেন সুন্নাত মোতাবেক এই ঈদকে উদযাপন করতে পারি। আরেকটা কথা, ঈদের দিনে ওই সকল ব্যক্তিদের কাছে আগে গিয়ে মিলবেন যাদের সাথে আপনি রাগ করেছেন, যাদের সাথে সম্পর্ক আপনার দূরত্ব বজায় হয়ে গিয়েছে, তাদের সাথে আগে কথা বলেন, তাদের সাথে আপনি গিয়ে সালাম করেন, তাদের সাথে অগ্রসর হয়ে আপনি মুসাফার জন্য হাত বাড়িয়ে দেন, কোলাকুলি করেন। সামনের ব্যক্তি কথা বলুক আর না বলুক, সামনের ব্যক্তি আপনার থেকে দূরে হওয়ার চেষ্টা করে আর না করে, আপনি যান, আপনি গিয়ে তার সাথে মিলেন, তার সাথে কথা বলেন। ঈদের দিনটা তো সকল দ্বিধাদ্বন্দ্বকে দূর করে একত্রিত হওয়া, একসাথে নামাজ আদায় করা, আনন্দকে ভাগাভাগি করার দিন। আর এই দিনেও যদি পুরানো ক্ষোভ পুরানো রাগটা অন্তরে জমিয়ে রাখি তবে আর সেই মজা পাবেন না। এজন্য বলি ঈদের দিন আপনি আগে গিয়ে তার সাথে মুসাফা করেন, আগে গিয়ে তার সাথে কোলাকুলি করেন, আগে গিয়ে তাকে সালাম দেন, আগে গিয়ে তাকে ঈদ মোবারক জানান। ফোনের মাধ্যমে যাদের সম্ভব ফোনের মাধ্যমে করে নেন, দেখবেন ইনশাল্লাহ তাআলা সম্পর্ক বজায় থাকবে, বন্ধুত্ব বজায় থাকবে, সমাজ সুন্দর মতো চলবে এবং আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর ঈদের আনন্দটা তখন আপনার মধ্যে উপলব্ধি হবে যে আলহামদুলিল্লাহ এবছর একটা ঈদ আমি এমন কাটিয়েছি যা কখনো কাটাইনি, যাদের সাথে রাগ ছিল মীমাংসা করে নিয়েছি, আত্মীয় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আত্মীয় সম্পর্ক আমি বজায় রাখার চেষ্টা করেছি, যোগাযোগ করলাম বিদেশে যারা দুঃসম্পর্কের, যারা গরিব আত্মীয়, যারা কাছের, যারা দূরের, যারা সবার সাথে আমি যোগাযোগ করেছি, সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, সবার সাথে ঈদ মোবারক জানানোর চেষ্টা করি। তো তখন দেখবেন এক নিজের মধ্যে এক আনন্দ কাজ করে, আলহামদুলিল্লাহ এবার একটা ঈদ আমার ভিন্ন ধরনের কাটলো। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ইসলামের যে হুকুম আহকাম রয়েছে এর মধ্যে থেকে সুন্দর মতো সওয়াবের নিয়তে ঈদকে যেন আমরা সুন্নাত তরিকায় যেন আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ।